দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف رسول پاک صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমুল কিয়ামা। তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা ও মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, নিশ্চয়ই আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মান এবং মর্যাদা, প্রিয় নবীর আজমত এটা অনেক বেশি। আজকের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা সম্পর্কে যখন কোরআন এবং হাদিসের মধ্যে অধ্যয়ন করা হয়, ঘাটা হয়, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে, এমন সম্মান এমন মর্যাদা দিয়েছেন যা বয়ান করা কারো পক্ষে সম্ভব না। আলিম ওলেমারা, অলিয়ায়ে কামিলিনগণ বা মুবাল্লিগিনরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা শান এবং মর্যাদা বয়ান করে থাকে, এটা মূলত এভাবে বোঝার চেষ্টা করুন যে প্রিয় নবীর শান এবং মর্যাদা হচ্ছে সমুদ্রের মতো। আর আলিম ওলেমায়ে কেরামগণ যা বয়ান করে তা হচ্ছে, সমুদ্র থেকে যদি এক জগ পানি নিয়ে নেই তো সমুদ্রের মধ্যে কোনো পার্থক্য আসবে? তো আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শান এবং মর্যাদা বয়ান করি তা মূলত সমুদ্রের তুলনায় একমাত্র বিন্দু পানি মাত্র, আর কিছুই না। আর কারো পক্ষে প্রিয় নবীর শান এবং মর্যাদা কামা হাত কুহু, হুজুরের যেমন শান ও মর্যাদা তা বয়ান করা কারো পক্ষে সম্ভব না। এর দৃষ্টান্ত এভাবে দেখুন যে মেরাজের রজনীতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছান, তখন জিবরিল আমিন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই সিদরাতুল মুনতাহার আগে যাই নাই, এটা কখনো ক্রস করি নাই, অতিক্রম করি নাই। যদি আমি এই সিদরাতুল মুনতাহাকে ক্রস করে সামনের দিকে অগ্রসর হই, তাহলে আল্লাহ তাআলার নুরানিয়াত ও জালালিয়াত আমাকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইরশাদ করেন, হে জিবরিল, তোমার সফর তো এখানে শেষ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার সফর তো এখান থেকে শুরু হয়েছে। তো বোঝা গেল যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের সফর শেষ হয়, সেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর স্টার্ট হয়, আরম্ভ হয়। আমি আর আপনি কি হুজুরের শান এবং মর্যাদা বয়ান করব? স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, প্রিয় নবী ইরশাদ করেন, হে আবু বকর, কসম ওই সত্তার যিনি আমাকে হকের সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, হাকিকতে আমি যে রকম রয়েছি আমার রব ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই। হাকিকতে প্রকৃতপক্ষে আমি যেরকম আছি, আমি আমার রব ছাড়া, আমার প্রতিপালক ছাড়া আমাকে কেউ চিনতে পারেনি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা এত বেশি যে কেউ প্রিয় নবীর শান এবং মর্যাদাকে বয়ান করে প্রিয় নবীর মর্যাদাকে বাড়াইতে পারবে না। কেউ যদি মনে করে আমি হুজুরের শান মর্যাদা বয়ান করব তো হুজুরের মর্যাদা বেড়ে যাবে, এটা ভুল। বরং যে ব্যক্তি, যে মানুষ, যে মুসলমান, যে উম্মতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বয়ান করে তার শান এবং মর্যাদা বেড়ে যায়। হুজুর এমন নুরানি সত্তা যে কেউ হুজুরের শান মর্যাদা বয়ান করে বাড়াইতে পারবে না, বরং তিনি তো এত ঊর্ধ্বে যে যে বয়ান করে তার মর্যাদা বেড়ে যায়। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেম্বর বিছাইতেন, বসার ব্যবস্থা করতেন। আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে মেম্বরে বসায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হামদ এবং সানা শোনার পর নিজের নাত শরীফ শুনতেন, নিজের প্রশংসা শুনতেন। তো একদা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মা ইম্মা মাদাহতু বি মুহাম্মাদিন বি মাকালাতি, মা ইম্মা মাদাহতু মুহাম্মাদিন বি মাকালাতি। ইরশাদ করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের কথা দ্বারা, আমি নিজের নাত দ্বারা, আমি নিজের কালাম দ্বারা, নিজের কথা দ্বারা হুজুরের প্রশংসা বয়ান করি না। হযরত হাসান বিন সাবিত নাত খাচ্ছিলেন, তিনি নাত পড়তেন হুজুরের সামনে। তো বলেন, মা ইম্মা মাদাহতু মুহাম্মাদান বি মাকালাতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমি বয়ান করি না, ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বি মুহাম্মাদিন, বরং আমি আমার কথার মধ্যে হুজুরের নাম নিয়ে আসি। অর্থাৎ হযরত হাসান বিন সাবিত বলতে চাচ্ছেন যে আমি, আমার কি সামর্থ্য, আমার কি শক্তি, আমার কি জ্ঞান যে আমি আমার নাতের মাধ্যমে, আমি আমার কথার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা বয়ান করব। বরং আমি আমার কালামের মধ্যে, আমার নাতের মধ্যে, আমার কথার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আসি, তো আমার নাত প্রশংসাওয়ালা হয়ে যায়, আমার কথা প্রশংসাওয়ালা হয়ে যায়। নাহলে আমার কি সামর্থ্য যে আমি হুজুরের শান এবং মর্যাদা বয়ান করব? আমার কথার মধ্যে তেমন সামর্থ্য, শক্তি, প্রভাব নাই। আমি হুজুরের নাম নিয়ে আসি তো আমার কথা প্রশংসাওয়ালা হয়ে যায়। এর জন্য হুজুরের শান এবং মর্যাদা বয়ান করার ক্ষমতা আসলে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ত্যাগ করে, হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে তশরিফ নিয়ে আসেন, তো যে দিন তিনি মদিনাতে আসেন, যখন মদিনাবাসীরা খবর পায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন, তো সবাই নিজের কাজ কারবার ছেড়ে একদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রটোকল দেওয়ার জন্য ওনার আগমনের খুশিতে সবাই ছুটে যায়। এখন যারা ছুটে যায় ওই মদিনাবাসীগণের মধ্যে ছোট ছোট বাচ্চারাও থাকে, বয়স্করাও থাকে, যুবকরাও থাকে, আবার শুধু মুসলমান না, মুসলমানদের সাথে সাথে কাফির মুশরিকরাও থাকে, ইহুদিরাও থাকে। তো যারা ছুটে গিয়েছিল তাদের মধ্যে একজন ইহুদিদের আলিম, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, তো তিনি বলেন যে আমি যখন শুনলাম যে মুসলমানদের শেষ নবীর আগমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, তা আমি চিন্তা করলাম যে আমি একটু দেখে আসি ওই যাকে তারা নবী বলছে সে কেমন। সুতরাং আব্দুল্লাহ বিন সালাম যখন যায়, প্রথমত তো গিয়ে দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হইল তখন সবাই খুশিতে একত্রে হুজুরের আগমনে এ নাত শরীফই পাঠ করছে, সবাই এটা পাঠ করছে হুজুরের আগমনের খুশিতে। এই নাতটা তখনই পাঠ করা হয়েছিল, কলা আল বদর আলাইনা, যে আমরা পড়ি না, ও সাহাবা কেরামগণ তখনই হুজুরকে দেখে এটা পড়েছিলেন। এখন আব্দুল্লাহ বিন সালাম তিনি বলেন, রআইতু ওয়াজহাহু, যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে দেখলাম, আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উটের উপর আরোহণ অবস্থায় আছে, যখন আমি প্রিয় নবী মুহাম্মাদের চেহারা দেখলাম, তখন সাথে সাথে তাৎক্ষণিক আমার মুখ থেকে এ কথা বের হয়ে আসলো, লাইসা বিবিদ ওয়াজহিহি কাযাব, যে এটা কোনো মিথ্যুকের চেহারা হইতেই পারে না। এবং সাথে সাথে ইহুদিদের আলিম হওয়া সত্ত্বেও তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তিনি মুসলমান হয়ে যান ইহুদিদের আলিম হওয়ার পরে। সারা জীবন তিনি ইহুদিদের কিতাব নিয়ে চর্চা করলেন, কিন্তু প্রিয় নবীর চেহারা মুবারক দেখে মুসলমান হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছে, কিন্তু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা এখন বললাম, তিনি বলেন যে নবী পাকের সত্তা এমন নুরানি, এমন বরকতময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর এবং নুরানি, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো মুজিজা প্রকাশ নাও পেত, তারপরেও প্রিয় নবীর চেহারা মুবারক তার নবুয়তের দলিল হিসেবে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ তিনি তো চেহারা মুবারক দেখে ঈমান নিয়ে আসেন, এটা হচ্ছে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা। আসুন এখন কিছু কোরআনে পাকের দিকে আসে। কোরআনে পাকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের শান এবং মর্যাদা কিভাবে বয়ান করলেন, যদি আমরা কোরআনে পাকে একটু স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে যখন কোনো নবীর আলোচনা করেছেন, যখন কোনো নবীকে আহ্বান করেছেন, তখন তার নাম ব্যবহার করেছে। যেমন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আল্লাহ তাআলা বলছেন যা কোরআনে পাকের আয়াত, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। এটা পৃথিবীতে আসার আগের ঘটনা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নূহ প্লাবন শেষ হয়ে গেছে, তুমি নৌকা থেকে অবতরণ করো। ইয়া ইব্রাহিম আগরিদ আন হাযা, হে ইব্রাহিম, নাম নিচ্ছে আল্লাহ তাআলা, হে ইব্রাহিম তুমি এ চিন্তার মধ্যে পড়িও না, তুমি নিজের মনকে এদিক থেকে সরিয়ে ফেলো। এই প্রত্যেকটি আয়াতে মোবারকা কোনো না কোনো ঘটনার মধ্যেই আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুক, হে মূসা নিশ্চয় আমি তোমাকে বেছে নিয়েছি, মূসা আলাইহিস সালামের নাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া ঈসা উযকুর নিয়মতি আলাইক, হে ঈসা আলাইহিস সালাম আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি সে নিয়ামতকে স্মরণ করো। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুক, হে জাকারিয়া আলাইহিস সালাম আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, হে ইয়াহইয়া এ কিতাবকে মজবুতের সাথে ধরো, আল্লাহর বাণীকে মজবুতের সাথে ধরো। তো যখন অন্যান্য নবীদের আলোচনা হয়েছে তখন আল্লাহ তাআলা নাম নিয়েছে, আদম ইব্রাহিম মূসা ঈসা জাকারিয়া ইয়াহইয়া, কিন্তু যখন আপনার আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো, যখন আল্লাহ তাআলা আমার এবং আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন কোরআনে পাকের মধ্যে, তখন নাম নেন নাই। সম্পূর্ণ কোরআনে পাক খুঁজে দেখেন, একবারও আপনি এমন পাবেন না যে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলছে, বরং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা মুহাব্বতের সাথে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, আবার কোন কোন জায়গায় বলছেন তোহা, কোন কোন জায়গায় বলছেন ইয়াসিন, এক এক সময় এক একটা নাম ধরে ধরে সুন্দর সাথে মহব্বতের সাথে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছেন। আমরা কত সৌভাগ্যবান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পেরেছি, যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, কোরআনে পাকের নাম ধরে আহ্বানই করে নাই, বরং আমাদেরকেও নির্দেশ দিয়েছে সরাসরি ইয়া মুহাম্মদ না বলার জন্য। আল্লাহ তাআলা শুধু নিজে না, আমাদেরকেও নির্দেশ দিয়েছে কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ, ইরশাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি যেভাবে আহ্বান করো সেভাবে আহ্বান করবে না। আমরা একে অপরকে কিভাবে ডাকি, নাম ধরে ডাকি, হে রাসেল ভাই, মুনির ভাই, এভাবে করে আমরা ডাকি, নাম ধরে ডাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা মুসলমানেরা যেভাবে পরস্পরকে আহ্বান করো ঠিক সেভাবে হুজুরকে ডাকবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবা না, বরং তাকে সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকবা। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, ইয়া নবিয়াল্লাহ বলে ডাকবা, ইয়া নূরাল্লাহ বলে ডাকবা, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবা। লা তাজআলু, যে করবা না, ডাকবা না, এভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে আমাদেরকে, বরং বলতে হবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আল্লাহ, সুন্দর সুন্দর নামের সাথে, ইয়া নূর আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যে মুজিজা প্রদান করেছেন, আমরা সকলেই জানি এর কথা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা প্রদান করেছেন তা কাউকে দেন নাই। আসুন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ক্ষমতা এবং কিছু পাওয়ার সম্পর্কে শুনি, যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে কেমন অথরিটি দিয়েছে, কেমন পাওয়ার দিয়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অন্য কাউকে দেন নাই। নবী রাসূলদের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, মুজিজার মধ্যে সবচেয়ে বেশি মুজিজা আর বড় বড় মুজিজা, একটা তো সবচেয়ে বেশি মুজিজা দিয়েছে আর বড় বড় মুজিজা, যে মুজিজা অন্য কাউকে দেওয়া হয় নাই। পাওয়ার সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য নবীদের ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান নাজিল করে দিতেন, কিতাব দিয়ে দিতেন, বিধিবিধান দিয়ে দিতেন কি হালাল কি হারাম। অন্য নবীদের, বাকি সকল নবীদের দায়িত্ব ছিল সে বিধিবিধানকে নিয়ে আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, নিজেদের উন্নতিদের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং তা প্রয়োগ করানো। আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু শরীয়ত বা দ্বীনে ইসলাম প্রদান করেন নাই, বরং শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন। শরীয়ত, দ্বীনে ইসলামের যে মাসআলা মাসাইল রয়েছে, এই সব কিছুর ক্ষমতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে দিয়ে দিয়েছেন। প্রিয় নবী যে জিনিসকে ইচ্ছা হালাল করতে পারবেন, প্রিয় নবী যে জিনিসকে ইচ্ছা হারাম করতে পারবেন, উম্মতির জন্য যে জিনিসটা ভালো সেটাকে হালাল, আর যে জিনিসটা খারাপ প্রিয় নবীকে লেগেছে উম্মতির জন্য, প্রিয় নবী স্বয়ং নিজে তা হারাম করার অথরিটি রাখেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্বয়ং নিজে ইরশাদ করেছেন, এবং আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করে দেন এবং অপবিত্র জিনিসকে তোমাদের জন্য হারাম করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করছে। একবার এক সাহাবীয়ে রাসূল, যার নাম হচ্ছে বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুরবানির ঈদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই, নামাজের পূর্বেই কুরবানি করে ফেলে। নামাজের পূর্বে কুরবানি করলে কুরবানি হয় না, ঈদের দিন কেউ যদি নামাজের পূর্বেই যদি কুরবানি করে ফেলে তার কুরবানি হবে না। স্বয়ং যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার নামাজ পড়ার পর তোমরা কুরবানি করবে, সুতরাং এখানে কুরবানি করলে হবে না, তো সে সাহাবি জানতো না এবং নামাজের পূর্বেই কুরবানি করে ফেললেন। পরবর্তীতে যখন তিনি জানতে পারলেন, তিনি প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে একটা ভুল হয়ে গিয়েছে, আমি আপনার নামাজ পড়ার পূর্বেই, নামাজ শেষ হওয়ার পূর্বেই কুরবানি করে ফেলেছি, এখন আমার কাছে কোনো পশু নাই, শুধু 6 মাসের একটি ছোট্ট ছাগল আছে যে একটু স্বাস্থ্যবান, দেখতে একটু সুন্দর ভালো, কিন্তু 6 মাসের, আর 6 মাসের ছাগল দিয়ে কুরবানি হয় না। তো ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করি, আমার কাছে এত সম্পত্তিও নেই যে আমি আরেকটি পশু কিনে কুরবানি করব। এখন আল্লাহ তাআলার শরীয়তের বিধান আহকাম হচ্ছে যে 6 মাসের ছাগল দিয়ে কুরবানি হবে না, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাথে সাথে বললেন, হে বুরদা, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, ও 6 মাসের ছাগল দিয়ে কুরবানি করে ফেলো, তার স্থলে একে নিয়ে কুরবানি করে ফেলো, তোমার কুরবানি হয়ে যাবে, কিন্তু মনে রাখবে এই হুকুমটা শুধুমাত্র তোমার জন্যই, শুধু আমি তোমাকে এই অথরিটি, এই ক্ষমতা দিলাম, অনুমতি দিলাম, অন্য কোনো উন্মতির জন্য এই পারমিশন নাই। তো পারমিশন দেওয়ার ক্ষমতা আল্লাহ রাসূলের আছে, ক্ষমতা আছে। আরো শুনুন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে বিবাহের সময়, নিকাহ করার সময় যখন কোনো পুরুষ স্ত্রীর সাথে বিবাহ করবে তখন দেলমোহর প্রদান করতে হবে। কোরআন শরীফের আয়াত অনুযায়ী সিস্টেম হচ্ছে দেলমোহর প্রদান করতেই হবে। এখন এক ব্যক্তি সাহাবিয়ে রাসূল এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিল, সে অ্যাকসেপ্ট করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ব্যক্তি, মোহর দাও, মোহর প্রদান করো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আসল কথা হচ্ছে আমি খুবই গরিব, আমি খুবই নিঃস্ব, আমার কাছে দিল দেনমোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা কিছু নাই, আমি কি দিব ওই মহিলাকে? তো সিস্টেম হচ্ছে দেনমোহর দিতেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাথে সাথে পারমিশন নিতে হয় নাই, এমন না যে অপেক্ষা করলেন, চোখ বন্ধ করে আল্লাহর কাছে স্মরণ করলেন, আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠাইলেন, জিব্রিল আমিন আলাইহিস সালাম বললেন, এমন কিছুই হলো না, সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোরআনে পাকের কোনো আয়াত মুখস্থ আছে? তোমার কি কোরআনে পাকের কোনো সূরা মুখস্থ আছে? ইয়া রাসূলুল্লাহ, জি আছে। তো একটা কাজ করো, ওই সূরা কোনো অন্য কোনো মুসলমানকে শিখিয়ে দাও, ওই কোরআনে পাকের সূরা অন্য কোনো মুসলমানকে শিখিয়ে দেওয়াটাই তোমার জন্য দেনমোহর হয়ে যাবে। আর অথরিটি দেখুন, ক্ষমতা দেখুন, শরীয়তের ক্ষমতা যা আল্লাহ তাআলা কোনো নবীকে দেন নাই। অন্য নবীদের সময় যেটা হালাল ওটা হালাল সবাইকে মানতে হবে, যেটা হারাম যেটা হারাম ওটা সব নবীকে মানতে হবে, যেটা হুকুম দিয়ে দেওয়া হয়েছে সেটা পরিবর্তন হবে না। কিন্তু আমার আল্লাহ রাসূল যেটা বলে দেয় আল্লাহ তাআলা সেটাতে খুশি হয়ে যায়, সেটাতে অনুমতি হয়ে যায়। সবচেয়ে বড় উদাহরণ, এখন সবচেয়ে বড় উদাহরণ শুনুন, আমরা কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি না, আমাদের কিবলা কি? আমাদের কিবলা হচ্ছে কাবাতুল্লাহ শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে তশরিফ নিয়ে আসলেন, তখন আল্লাহ তাআলা প্রিয় নবীকে নির্দেশ দেন যে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, মুসলমানদের কিবলা বাইতুল মুকদ্দাসকে বানিয়ে নিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। কিন্তু প্রিয় নবীর একটা আকাঙ্ক্ষা ছিল, একটা প্রত্যাশা ছিল, একটা ইচ্ছা ছিল যে আমার উম্মতির কিবলা, আমার উম্মতি যে দিকে মুখ করে নামাজ পড়বে কিবলা, এটা হবে কাবাতুল্লাহ শরীফ। এর একটা বিশেষ কারণ হচ্ছে, কারণ অসংখ্য নবীদের কিবলা ছিল এই কাবাতুল্লাহ শরীফ। আজকে আমরা যে কাবার তাওয়াফ করি, মুসলমানেরা সৌভাগ্যবান্না তাওয়াফ করে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, কিবলা কোন দিকে? প্রথম প্রশ্ন এটাই থাকে নামাজি ব্যক্তির জন্য, ভাই কিবলা কোথায়? কিবলা কাবাতুল্লাহ শরীফ। হুজুরের ইচ্ছা ছিল কাবাতুল্লাহ শরীফ যদি মুসলমানদের কিবলা হয় তাহলে সবচেয়ে ভালো, কিন্তু হুজুর কখনো মুখ থেকে কথা বের করেন না, নিজের মনে ছিল। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন, সাহাবায়ে কেরামরা পিছনে ছিলেন, জামাত সহকারে নামাজ হচ্ছিল, প্রিয় নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, নামাজের মধ্যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে কোরআনে পাকের আয়াত মুখ থেকে বেরোচ্ছে, সূরা ফাতিহা মুখ থেকে বেরোচ্ছে, কিন্তু দৃষ্টি কোথায় যাচ্ছে? বারবার আসমানের দিকে, যে মন বারবার বলছে এ আল্লাহ কিবলা কাবাকে বানিয়ে দাও, কিবলা কাবাকে বানিয়ে দাও, কিবলা কাবাকে বানিয়ে দাও। মুখ থেকে অন্য কিছু আয়াতে মুবারাকা তেলাওয়াত হচ্ছে, মুখ আর মন বলছে কাবা কিবলাকে বানিয়ে দাও। সাহাবা কেরামরা পিছনে মুসল্লিদের মতো নামাজ আদায় করছেন, তারা তো এত ঘটনা জানেন না যে মনে এত কিছু হয়ে যাচ্ছে, আল্লাহ এবং রাসূলের মাঝখানে যে এত কিছু হচ্ছে এটা তো তারাও জানে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন এবং এ কথাটা কিয়ামত পর্যন্ত সকল বান্দাদের কাছে বুঝিয়ে দিলেন, হে হাবিব, আপনার যেদিকে ইচ্ছা, যেদিকে আপনার সন্তুষ্টি, আমি সে কাবাতুল্লাহ শরীফকেই মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলাম এবং আপনার সন্তুষ্টিকেই আমি আমার সন্তুষ্টি বানিয়ে দিলাম। সুতরাং আল্লাহ তাআলা কত মহব্বতের সাথে ইরশাদ করছেন, আরে কোরআনে পাক পড়েন, কোরআনে পাককে মহব্বতের সাথে পড়েন, দেখবেন কত মহব্বত বলা কথা পাবেন কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার হাবিব, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে দেখছি, আপনি যে বারবার কদান আর তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে বারবার নিজের চেহারা মুবারাকে আসমানের দিকে উঠাচ্ছেন আমি লক্ষ্য করছি। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা, হে হাবিব, আমি অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই অবশ্যই সেই জিনিসকে কিবলা বানিয়ে দিব যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে। হায় হায় হায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে এ হাবিব যেখানে আমার সন্তুষ্টি আমি সেটাকে কিবলা বানিয়ে দিলাম, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যেখানে আমার খুশি আমি সেই জিনিসকে মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলাম, বরং ইরশাদ হচ্ছে ফাল্লা নুওয়াল্লিয়ান্নাকা কিবলা, নিশ্চয়ই আমি কিবলাকে বানিয়ে দিব তার দহা, যেখানে আপনার খুশি রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন আপনার খুশি যেখানে, আপনার সন্তুষ্টি যেখানে, আমি সেই জিনিসকে কিবলা বানিয়ে দিলাম। আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা কিবলা কাবাতুল্লাহ শরীফকেই মানবে, এত বড় নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতে মুবারাকার তাফসীর করতে গিয়ে শেষে অনেক সুন্দর কথা বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূলত এখানে দেখাতে চাচ্ছেন যে এ হাবিব আপনার খুশিতেই আমার খুশি রয়েছে, এ হাবিব আপনার সন্তুষ্টিতেই আমার সন্তুষ্টি রয়েছে। তো বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা এবং পাওয়ার কতটুকু। আমার প্রিয় নবী এরশাদ করেন, ওয়ালাউ শিতু লাসারত মাইয়া জিবালুল যাহাব, যদি আমি ইচ্ছা করতাম, যদি আমি চাইতাম, হাদিস শরীফ, যদি আমি চাইতাম তাহলে সোনার পাহাড় আমার পিছনে পিছনে ঘুরত। কেমন ক্ষমতা! একদা মিশকাত শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে আবি কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, সাল চাও, যা কিছু ইচ্ছা চাও, হে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার যা কিছু ইচ্ছা তুমি চাও। হায় হায়, ওই সাহাবী কত সৌভাগ্যবান, নবী বলছেন কি চাচ্ছ চাও। আর সাহাবী জানতেন, সাহাবী জিজ্ঞেস করেন না, ইয়া রাসূলুল্লাহ শিরিক হবে না তো? এমনও না যে ফেরেশতা চলে আসলো, হুজুর আপনি এটা কি বলছেন, চাইতে বলতেছেন আপনার থেকে, এটা তো শিরিক হয়ে যাবে। বরং না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সাল চাও আমার থেকে। তো সাহাবীও কত আশিকের রাসূল, তিনি বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমাকে জান্নাতে আপনার সংস্পর্শ প্রয়োজন, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আমাকে পারমিশন দিয়ে দেন, আমি জান্নাতুল ফিরদাউসে আপনার সাথে থাকব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়া গায়রু যালিক, এছাড়া আর কিছু চাও? দেখুন, বলে দিতে পারতেন ঠিক আছে যাও জান্নাত দিলাম, এখনো বলেন নাই আর কিছু চাও, জান্নাত তো কোনো ব্যাপারই না, জান্নাত দিয়ে দিব, দুনিয়াতে কিছু প্রয়োজন হলে তাও চেয়ে নাও, কি লাগবে বলো কি লাগবে, গায়রু যালিক, এর ছাড়া কিছু, মানে এমন মনে জান্নাত দেওয়া কোনো বড় ব্যাপারই না আমার রাসূলের জন্য। আল্লাহ তাআলা এমন ক্ষমতা আমার প্রিয় নবীকে দিয়ে দিয়েছেন যে জান্নাত প্রদান করার কোনো ব্যাপারই না, কি লাগবে বলো আর কি লাগবে, গায়রু যালিক, আর কিছু? তো ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সংস্পর্শ পেয়ে গেলে আর কি লাগবে আমাকে, জান্নাতে যদি আপনার সাথে থাকতে পারি তাহলে আর কি লাগবে আমাকে, আমার জন্য এটাই যথেষ্ট। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও, তোমার এই ইচ্ছাটা পূরণ করা হলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসলে শরীয়তের, এ জগতের এবং মানুষ এবং জিনের সর্দার বানিয়ে দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূলদের সর্দার বানিয়ে দিয়েছেন, মানুষদের সর্দার বানিয়ে দিয়েছেন, মখলুকের সর্দার বানিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে যা ইচ্ছা তাই প্রদান করতে পারবেন। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা ফাকামু ইল্লা আন আদনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহ, ইরশাদ হচ্ছে তাদের কি এটা খারাপ লেগেছে, তাদের কি এটা খারাপ লেগেছে, এটা নয় কি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করে দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ এবং তার রাসূল নিজ দয়ায় তাদেরকে সম্পদশালী করে দিয়েছে, তারপরে তাদেরকে ভালো লাগছে না, মানে কাফিরদের সাথে কথা বলা হচ্ছে। তো সম্পদশালী করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তাআলা নিজের নামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলছেন। তো মুফাসসিরগণ তাফসীর করতে গিয়ে বলেন যে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আছে, যাকে ইচ্ছা তিনি সম্পদশালী করে দিতে পারেন, নিজের দোয়া দিয়ে যাকে ইচ্ছা তাই প্রদান করতে পারেন। তো আমার প্রিয় ইসলাম ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়েছেন, আমি প্রথমে বলেছি যে কারোর পক্ষে শান এবং মর্যাদা বয়ান করা পসিবল না, সম্ভব না। আল্লাহ তাআলা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান দিয়েছে যা কারোর পক্ষে বুঝাই সম্ভব না। বর্ণিত হচ্ছে মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, হে আমার আল্লাহ, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ওয়া ক্বাদ আকরামতাহু জাআলতা ইব্রাহিমা খলিলান, আপনি অন্যান্য নবীদেরকে অনেক সম্মানিত করেছেন, আমার পূর্বে যারা নবী এসেছে তাদেরকে খুব সম্মান দিয়েছেন, যেমন আকরামতাহু জাআলতা ইব্রাহিমা খলিলান, আপনি ইব্রাহিমকে নিজের খলিল বানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু, খলিল শব্দের অর্থ ঘনিষ্ঠ বন্ধু, আপনি নিজে খলিল বানিয়েছেন, বা মুসা কলিমান, মুসার সাথে আপনি কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে আপনি কথা বলেছেন, ওয়াসাখারতা লি দাউদ আল জিবালা, দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড় পর্বতকে আপনি নরম করে দিয়েছেন, এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, পাহাড়কে স্পষ্ট করলে পাহাড় নরম হয়ে যেত। তো আল্লাহ রাসূল বলছেন ওয়ালি সুলাইমান আর-রিয়াহা ওয়া শায়াতিনা, আপনি সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাসকে এবং শয়তানদেরকে সুলাইমান আলাইহিসসালামের অধীনে করে দিয়েছেন, যে জিনেরাও সুলাইমান আলাইহিসসালাম থেকে ভয় পায় আর বাতাস সুলাইমান আলাইহিসসালামকে উড়িয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যায়। আপনি এই ক্ষমতা সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছেন। ওয়া আহইয়াইতা আলি ঈসাল মাউতা, আপনি ঈসা আলাইহিসসালামের জন্য মৃতকে জীবিত করে দিয়েছেন। যখন ঈসা আলাইহিসসালাম বলতো জীবিত হয়ে যাও, ঈসা আলাইহিসসালামের মুজিজা, কোনো মৃত মানুষকে দেখে যদি বলতেন জীবিত হও তো সে জীবিত হয়ে যেত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে ক্ষমতা দিয়েছে। তো ইয়া রাসূল, হে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ফামা জাআলতা লি, আপনি আমাকে কি ফজিলত দিয়েছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, তো কলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়া লাইসা আতাইতুকা আফদালা মিন যালিকা কুল্লি, হে আমার হাবিব, আমি কি আপনাকে সমস্ত মাখলুকের মধ্যে বেশি সম্মানিত করি নাই? কিভাবে? লা উযকারু ইল্লা যুকিরতা মাআনি, কে হে আমার হাবিব, আমি কি আপনাকে সমস্ত জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করি নাই? তা এভাবে যে যখন যখন আমাকে স্মরণ করা হবে, যখন যখন আমার জিকির হবে, যখন যখন আমার বয়ান হবে, তখন তখন আপনারও জিকির হবে, তখন তখন আপনাকেও স্মরণ করা হবে। আমার জিকির, আমার স্মরণ, আমার বয়ান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে স্মরণ না করা হয়। অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকাতি এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকাতি, যতক্ষণ না পর্যন্ত আমাকে স্মরণ করা হবে না ততক্ষণ আপনাকে স্মরণ করা হবে না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নামাজ। আমরা নামাজ পড়ি, নামাজে কিয়াম করি, সুরা ফাতিহা পড়ি, তারপর অন্য একটা সুরা পড়ি, অথবা রুকু করি, সিজদা করি, এভাবে দুই রাকাত আমরা করি না। তারপর আমরা কি করি বৈঠকে বসে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, হে আমার নবী আপনার প্রতি সালাম, আপনার প্রতি সালাম। দুই রাকাত নামাজে আল্লাহকে স্মরণ করলাম, এখন যখন নামাজ শেষের দিকে বৈঠকে, তখন আমার হাবিবের প্রতি সালাম পড়ো। প্রথমে আমার হাবিবকে সালাম দাও, অতঃপর এখনো শেষ না, এখন দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। পুরা নামাজে আল্লাহকে স্মরণ করলাম কিন্তু নামাজ এখনো পরিপূর্ণ হয় নাই। আমার বান্দারা, প্রথমে সালাম পড়ো আত-তাহিয়াতের মধ্যে এবং দুরুদ ইব্রাহিমের মধ্যে আমার হাবিবের প্রতি দুরুদ পড়ো। যদি কেউ আত-তাহিয়াত বৈঠকের মধ্যে, তাশাহুদের মধ্যে কেউ যদি তাশাহুদ পরিপূর্ণ না পড়ে, তাহলে তার নামাজ কবুলই হবে না, নামাজ হবেই না। কারণ আল্লাহ তাআলা তো যোগ করে দিয়েছেন নিজের নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে। তো সুতরাং আরো অসংখ্য উদাহরণ আছে এটার, দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হবে না, দুরূদ শরীফ যতক্ষণ পর্যন্ত পড়া হবে না কোনো দোয়া কবুল হবে না। কোরআন শরীফের মধ্যে যেখানে আল্লাহ তাআলা নিজের নাম নিয়েছেন সেখানে রাসূলের নাম নিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, সময় যেহেতু শেষের দিকে, আমরা পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা করব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে নিজের নামকে মিলিয়ে দিয়েছেন, কিভাবে হুজুরের স্মরণের সাথে আল্লাহ তাআলা স্মরণ হবে। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে মুন।